exclusively on FusionBD.com.
Guasha.
Guasha.
স্বাগত সবাইকে, এটি রেডিও 89.2 FM এ শুরু হয়ে গেছে কুয়াশা এবং সঙ্গে আছে আর সঙ্গে আছে কুয়াশা এক্সপাইস এবং কুয়াশা গল্প। শুরুতে রয়েছে কুয়াশা এক্সপাইস। আজকে কুয়াশার এক্সপাইসে যে ঘটনাটি শুনবেন সেই ঘটনাটি শুরু করবার আগে একটু পেছনে যেতে হবে, অর্থাৎ আমাকে আপনাদের সবাইকে নিয়ে যেতে হবে কুয়াশার প্রথম পর্বে। একদম ঠিক রয়েছে, নার্গিস হত্যা মামলা নিয়ে আমি শুরু করেছিলাম কুয়াশার প্রথম পর্বটি, তখন ছিল নাটক আকারে গল্পটি তুলে ধরেছিলাম আপনাদের কাছে। আর আজকে শুনবেন কুয়াশা এক্সপ্রাইজে সে নার্গিস হত্যাকাণ্ডের কাহিনী। আসুন তাহলে আজকে কুয়াশা এক্সপ্রাইজে শুনি নার্গিস হত্যাকাণ্ড। মানুষের জীবন বড়ই অদ্ভুত। মানুষের জীবন কখন কিভাবে পরিবর্তন হয়ে যায় তা কেউ বলতে পারে না। জীবনের মানে অনেক বড়। জীবন মানে কি শুধু বেঁচে থাকা? অস্তিত্ব রক্ষা দিয়ে যদি বেঁচে থাকা বলে, তাহলে বন্যার জলে ভাসতে থাকা কচুরিপানার সাথে মানব জীবনের পার্থক্য কোথায়? কচুরিপানার মতো ভেসে চলে যাওয়াটাই কি জীবনের মানে? না, সবাই জীবনে ভালো থাকতে চায়। মানুষ সব ক্ষেত্রেই সুখ খুঁজে পায়। হাসি, আনন্দ, হতাশা, দুঃখ, এই সব কিছু নিয়েই জীবন। আমাদের জীবনে এমন অনেক সময় আসে যখন সুখের আশায় মানুষ অন্ধ হয়ে যায়। কিভাবে আরো অনেক ভালো থাকা যায়, শান্তিতে থাকা যায়, সেই উপায় খুঁজতে থাকে মানুষ। কখনো কখনো সেই সুখের নেশা মানুষের জীবনে কাল হয়ে দাঁড়ায়। সুখের লোভে মানুষ জীবনে ডেকে আনে ধ্বংস। হিসেব করলে দেখা যায় পৃথিবীতে সবচেয়ে দামি বস্তুটার নাম হচ্ছে নিঃশ্বাস। এই বস্তুটা না হলে পৃথিবীর সবকিছুই যেন মরিয়া হয়। সুখের নেশায় পড়ে মানুষ বিশ্বাস করে বসে অন্য কাউকে। বিশ্বাস আর ভালোবাসার সমন্বয় নিয়ে মানুষের জীবন। এগুলো যথাযথ ব্যবহারে জীবন যেমন সুখের হয়ে ওঠে, ঠিক এগুলো সঠিক ব্যবহার না করলেও মানুষের জীবন হয়ে ওঠে যন্ত্রণাকর। অতিরিক্ত ভালোবাসা এবং বিশ্বাসের ফলে মানুষ জীবনে ডেকে আনে ভয়ঙ্কর পরিণতি। আজ কুয়াশার এক্সপ্রাইজে শোনাবো এমনই এক বিশ্বাস ভাঙার কাহিনী, বাংলাদেশে আলোচিত নার্গিস হত্যাকাণ্ড। এক্সপ্রাইজ শেষ হবার পর আমি আবারও ফিরে আসছি, সঙ্গেই থাকবেন আপনি শুনছেন কুয়াশা রেডিও 89.2 এফএম-এ সরকারি শর্মা। আমরা আজ থেকে ফিরে যাব বেশ কয়েক বছর আগে, সময়টা 1982 সাল, শেরপুরের এক পরিবারের নিয়ে নার্গিস। নার্গিসের ভাই ছিলেন শেরপুরের একজন ব্যবসায়ী। নার্গিস ছিলেন অপরূপ সুন্দরী। নার্গিসের বয়স যখন 14 বছর তখন তার সাথে সম্পর্ক হয় তাদের প্রতিবেশী শফিকুল ইসলামের সাথে। শফিকুল ইসলামের বয়সও তখন বেশি, মাত্র ম্যাট্রিক পাস শেষ করেছিলেন তিনি। 9 মাস সম্পর্কের মাথায় বিয়ে হয়ে যায় নার্গিস এবং শফিকুল ইসলামের। তখন তারা দুজনই ছিলেন অপ্রাপ্তবয়স্ক। শফিকুল ইসলাম থাকতেন তার বোনের বাসায়। শফিকুল ইসলামের বোনের স্বামী অর্থাৎ শফিকুল ইসলামের দুলাভাই তাদের দায়িত্ব নেন। প্রায় 1 বছর তাদের সব দেখাশোনা করতেন শফিকুল ইসলামের দুলাভাই। সবকিছু ভালোভাবে চলছিল, সুখী সংসার করছিলেন তারা, কোনো সমস্যাই ছিল না তাদের মধ্যে। 1986 সালের মার্চের 6 তারিখে জন্ম হয় তাদের এই ফারজানা। ফারজানা জন্মের পর বোনের সংসার থেকে আলাদা হয়ে যান শফিকুল ইসলাম এবং নার্গিস। তারা তখন থাকতেন শিবপুরে। শিবপুরে থাকাকালীন সময় নার্গিসের উপর চোখ পড়ে আসাদুজ্জামানের। নার্গিসের রুগী তার কাজ হয়ে দাঁড়ায়। আসাদুজ্জামান তার প্রেমে পড়ে যান। বারবার নার্গিসকে সে তার মনের কথা বলতে থাকে। প্রথম প্রথম নার্গিস তার কথা কান না দিলেও এক পর্যায়ে গিয়ে নার্গিসে তার প্রেমে সাড়া দেয়। ব্যাপারটা ধীরে ধীরে অনেক বেশি গভীরে যেতে থাকে। নার্গিস দিনে দিনে দুর্বল হতে থাকে আসাদুজ্জামানের উপর। এক পর্যায়ে এতটাই দুর্বল হয়ে পড়ে যে নিজের স্বামীর খাবারে নিয়মিত ঘুমের ওষুধ মেশাতে থাকে। অনেক পরে তা সবাই বুঝতে পারে। ঘুমের ওষুধের প্রভাবে যখন ঘুমিয়ে পড়তেন শফিকুল ইসলাম, তখন বাসা থেকে বেরিয়ে যেত নার্গিস। রাতের বেলায় এভাবে নিয়মিত সে দেখা করত আসাদুজ্জামানের সাথে। যে নার্গিস একটা সময় এত বেশি ভালোবাসতেন শফিকুল ইসলামকে, যাকে বিয়ে করেছিলেন ভালোবাসা থেকে, সেই শফিকুল ইসলামকে দিনের পর দিন ঘুমের ওষুধ দিতে একবারও চিন্তা ভাবনা করেনি নাকিস। আসাদুজ্জামানের প্রেমে সে অন্ধ হয়ে যায়। এর মধ্যে জন্ম নেয় ফয়জানের ছোট বোন বলল, কিন্তু সে ফয়জানের ছোট বোন হলেও তাদের দুজনের বাবা কিন্তু একজনই ছিলেন। নার্গিস তার কিছু কাছের লোকদের বলেছেন যে ফয়জানের ছোট বোন বন্যার বাবা শফিকুল ইসলাম নয়, বন্যার বাবা হল আসাদুজ্জামান। ব্যাপারটা খুব বেশি লোক জানাজানি হয় না। শফিকুল ইসলাম অত্যন্ত ভালো মানুষ হওয়ার জন্য ব্যাপারটা নিয়ে কোনো সমস্যা হয়নি। এদিকে দিন দিন নার্গিসের আচার আচরণে অনেক পরিবর্তন আসতে থাকে। যখন তখন বাসা থেকে উধাও হয়ে যেত সে। কয়েকদিন পরে এসে স্বামী শফিকুল ইসলামকে বলতেন সে আত্মীয় বাসায় গিয়েছিল। শফিকুল ইসলামও অশান্তি এড়ানোর জন্য তেমন কিছু বলতেন না নার্গিসকে। তিনি নার্গিসকে অনেক বেশি ভালোবাসতেন। 1995 সালের মাঝামাঝি সময়ে আসাদুজ্জামানের সাথে পালিয়ে যায় নার্গিস। নার্গিস ভেবেছিল সে ভালো থাকবে আসাদুজের সাথে, কিন্তু সে জানত না যে কত বড় ধাক্কা অপেক্ষা করছে তার জন্য। এদিকে মায়ের জন্য মরিয়া হয়ে ওঠে ফয়জানা। আসাদুজ্জামানের সাথে পালিয়ে যাওয়ার পরে নার্গিস ভেবেছিল সে হয়তো অনেক ভালো থাকতে পারবে, কিন্তু আসাদুজের আসল রূপ ধীরে ধীরে প্রকাশ পেতে থাকে। আগের আসাদুজের সাথে যেন এই আসাদুজের কোনো মিলই নেই। আসাদুজের সাথে পালিয়ে যাওয়ার পর নার্গিসকে সে তার বাড়িতে নিয়ে যায়, তাকে অন্য এক জায়গাতে ঘর ভাড়া করে রেখেছিল। নার্গিস যতবার আসাদুজের বাড়িতে যেতে চেয়েছিল ততবারই আসাদুজ ব্যাপারটি এড়িয়ে গিয়েছিল। তখনও পর্যন্ত নার্গিস বুঝতে পারেনি আসাদুজের আসল মন্ত্র কতটা ভয়ঙ্কর। আসাদুজ রাতে নেশা করে বাড়িতে ফিরত, কিছু বলতে গেলে নার্গিসের গায়ে হাত তুলত আসাদুজ। অত্যাচার সহ্য করা অসম্ভব হয়ে পড়েছিল নার্গিসের জন্য। এভাবে বেশ কিছুদিন চলে যায়। ঝামেলা যেন দিন দিন কমার বদলে বেড়েই চলেছিল। নার্গিস কি করবে বুঝতে পারছিল না। যার জন্য স্বামী সন্তানের সুখের সংসার ছেড়ে এসেছে তার এই রূপ যেন আর সহ্য করতে পারছিল না নার্গিস। আসাদুজ শুধু ব্যবহার করতে চেয়েছিল নার্গিসকে, তাকে ব্যবহার করে অর্থ উপার্জন করতে চেয়েছিল আসাদুজ। নার্গিস এ বিষয়ে জানতে পারার পর আসাদুজকে হুমকি দিতে শুরু করে। আসাদুজকে সে স্পষ্ট জানিয়ে দেয় যে আসাদুজের আসল চেহারা সে সবার সামনে নিয়ে আসবে, সবাইকে সে সব জানিয়ে দেয়। ভালো মানুষের মুখোশের আড়ালে লুকিয়ে থাকা ভয়ঙ্কর লোভী আসাদুজের আসল রূপ সে সবার সামনে নিয়ে আসবে। এবার আসাদুজ একটু ভয় পেয়ে যায়। জানাজানি হয়ে গেলে অনেক সমস্যায় পড়ে যাবে সে। মাথায় চিন্তা ঢুকে যায় আসাদুজের। আসাদুজ সমাধান খুঁজতে থাকে কিভাবে নার্গিসের রূপ বন্ধ করা যায়। সেই পথটাকে খুঁজে বের করতেই হবে। নার্গিসের গায়ে হাত তুলে আর যে কোনো লাভ হবে না তা সে বুঝে গেছে। প্রথম প্রথম মাকে ভয় পেলেও এখন আর মারের ভয় করে না নার্গিস। আসাদুজের চিন্তা ক্রমেই যেন বাড়তে থাকে। এদিকে মায়ের জন্য মানসিকভাবে অনেক ভেঙে পড়ে ফয়জানা। মায়ের কথা সে যেন ভুলতেই পারছে না। অনেক ছোটবেলায় মাকে দেখেছে সে, কিন্তু মায়ের প্রতি তার মায়া যেন দিনকে দিন বেড়েই চলেছে। যে মা তাকে ছোট্টবেলায় তার বাবার কাছে ফেলে গেছে সে মায়ের প্রতি তার কোনো অভিযোগ বা ঘৃণা ছিল না। প্রতিটা মুহূর্তে সে তার মাকে কাছে পেতে চাইত। এভাবে থাকতে থাকতে ফয়জানার মানসিক অবস্থা অনেক খারাপ হতে থাকে। মাঝে মাঝে তার খিচুড়ি হতো, তারপর সে অসুস্থ হয়ে পড়ত। ডাক্তার দেখানো হয় ফয়জানাকে। ডাক্তার জানান যে ফয়জানাকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে তার মাকে প্রয়োজন। একমাত্র তার মা নার্গিসই তাকে সুস্থ করতে পারবে। ছোটবেলা থেকে মায়ের আদর ছাড়া বড় হওয়ার ফলে তার মধ্যে যে হাহাকার কাজ করছে তা বুঝতে পারে ডাক্তার। ডাক্তারের কথা মতো নার্গিসের খবর জানার জন্য খবর পাঠানো হয় নার্গিসের দ্বিতীয় স্বামী আসাদুজের কাছে। প্রথমে আসাদুজ আসতে না চাইলেও এক পর্যায়ে সে বাধ্য হয়ে আসে। তখন ফয়জানা থাকত তার ফুপুর বাসায়। ফুপাতো বোন মিলিয়ে তার সব খেয়াল রাখত। আসাদুজ আসার পর ফয়জানা তার মায়ের কথা জানতে চাইলে আসাদুজ স্পষ্ট জানায় যে সে জানে না তার মা অর্থাৎ নার্গিস কোথায়। আসাদুজের কথা শুনে আকাশ ভেঙে পড়ে ফয়জানার মাথায়। সে বারবার জিজ্ঞেস করে তার মার কথা, কিন্তু বারবার ঘুরে ফিরে আসাদুজ বলে যে নার্গিস তাকে না জানিয়ে কোথায় যেন চলে গেছে। অনেকদিন ধরে সে নার্গিসের কোনো খবর জানে না। ফয়জানা যেন এবার পাগল হয়ে যায়। সে শেষ আশার আলোটাও যেন নিভে যায়। বাধ্য হয়ে তাকে আইনের সাহায্য দিতে হয়। এরপর অনেক বছর পর যখন ফারজানা একটি চিঠি লেখে নরসিংদীর তৎকালীন সুপার মোহাম্মদ শাহাবুদ্দিন খানের কাছে, তখন সময়টা ছিল 2008 সালের জানুয়ারি মাস। চিঠিতে ফারজানা লিখেছিল, জনাব, বিনীত নিবেদন এই যে আমি ফারজানা ইসলাম, আমি আপনার নিকট আকুল আবেদন জানাচ্ছি যে আমি একজন মায়ের সন্তান, যে মাকে আমি খুঁজে পাচ্ছি, যে মা ও বাবার সমন্বয়ে আমাদের সাজানো সুখের সংসার ছিল, সে সংসারে আমি ছিলাম আদরের সন্তান, বাবা মার চোখের মনে ছিলাম আমি, হাসি খুশি সুন্দর সংসারে আসাদ কাল বৈশাখী ঝড় হয়ে আসে আর তিলে তিলে ক্ষয় হতে থাকে আমাদের এই সুখের সংসার, সব কিছু বদলে যায়। আমার বাবা মার মধ্যে হঠাৎ করে শুরু হয় অশান্তি, তখন আমি খুব ছোট ছিলাম, বাবা মার মধ্যে যে অশান্তি ছিল তা বুঝতে পারিনি। আমার বাবা কখনোই এসব বিষয় নিয়ে অশান্তি করতে চাননি। এভাবে চলে বেশ কিছুদিন। এর মধ্যেই আমার মায়ের মধ্যে কিছু সমস্যা দেখা দেয়। তিনি হঠাৎ হঠাৎ না বলে চলে যেতেন। তারপর 3-4 দিন পর ফিরে এসে তিনি বলতেন তিনি আত্মীয়র বাসায় ছিলেন। প্রথম প্রথম ব্যাপারটায় আমরা চিন্তিত না হলেও পরে আমাদের অভ্যেস হয়ে যায়। কিন্তু আমরা ভাবতেও পারিনি যে মা আমাদের ছেড়ে চলে যাবে। এক পর্যায়ে আসাদুজ্জামান আমার মাকে ফুস দিয়ে ঘর ছাড়া করে। সেদিনই আমাদের সংসার একেবারে ধ্বংস হয়ে যায়। সেই থেকে আজ পর্যন্ত আমার বাবার বিয়ে করেনি। আসাদুল আমার কাছ থেকে আমার মাকে নিয়ে গেছে। আমার মা যে আশায় তার সাথে ঘর ছেড়েছিল সে আশা তার পূরণ হয়নি। সে আমার মাকে দেয়নি কোনো সম্মান, দেয়নি কোনো সামাজিক মর্যাদা। বিয়ে করে সে তার বাড়িতেও আমার মাকে কখনো পেলেনি। তাকে বিয়ের পর থেকে নানাভাবে নির্যাতন করত, তুচ্ছ তাচ্ছিল্য করে রাখতো আমার মাকে। তখন আমি অনেক ছোট ছিলাম, তাই কিছু বুঝতে পারিনি। মাঝে মাঝে অভাগী মাকে দেখে শুধু চেয়ে থাকতাম, কিছু লজ্জা কিছু ভয় মায়ের কাছে যেতাম না। আর আমি পূর্ণ বয়স্ক, নিজের ইচ্ছে নিজের মতামত সবই এখন আমার নিয়ন্ত্রণে। তাই আজ আমি আমার মাকে দেখতে চাই, জানতে চাই সে কোথায় আছে, কেমন আছে, জানতে চাই তার না বলা সব কথা। সে কি বেঁচে আছে নাকি মরে গেছে নাকি তাকে হত্যা করা হয়েছে, আমি জানতে চাই তার অবস্থা সম্পর্কে। আমার মার কোনো খবর আমার কাছে নেই। অতএব আপনার নিকট একজন মেয়ের আকুল আবেদন এই যে আমি চাই আমার মাকে খুঁজে বের করতে আপনারা আমাকে সাহায্য করুন। আমি আশা করব আমার এভার সুষ্ঠু তদন্তের আদেশ পাবে। আমার আকুল আবেদন আমার মাকে খুঁজে পেতে আমাকে সাহায্য করুন। নিবেদিতা, ফারজানা ইসলাম। পর শাহাবুদ্দিন খান তার কর্তব্য পালন করেন। তিনি শুরু করেন নার্গিসের নিখোঁজ মামলার তদন্ত। কিন্তু কেউ ভাবতেও পারেনি এভাবে কেঁচো খুঁড়তে বেরিয়ে আসবে শাহ, নার্গিসের উধাও হয়ে যাওয়ার কাহিনী। নার্গিসের উধাও হওয়ার ব্যাপারটা ক্রমেই জটিল থেকে জটিলতর হতে থাকে। যেহেতু তদন্ত শুরু করার অনেক বছর আগে নিখোঁজ হয়েছে নার্গিস, সেহেতু অনেক কঠিন হয়ে যায় তদন্ত করা। ফারজানার মা নার্গিস যখন প্রথম নিখোঁজ হয় তখন ফারজানার বয়স মাত্র 10 বছর। যখন শাহাবুদ্দিনের কাছে সে চিঠি লেখে তখন সে প্রাপ্ত বয়স্ক। ঘটনার প্রায় 11 বছর পেরিয়ে গেছে। এক যুগ পর একজন মানুষকে খোঁজা কিংবা সে কিভাবে হারিয়ে গিয়েছিল, কি হয়েছিল তার সাথে, তা বের করা এ দেশের বাস্তবতায় একেবারে দুঃসাধ্য একটা কাজ। কিন্তু শাহাবুদ্দিন সাহেব হাল ছাড়েনি। যেভাবে হোক নার্গিসের খোঁজ পেতে হবে, অন্তত ফারজানাকে সুস্থ করার জন্য হলেও নার্গিসকে এখন প্রয়োজন। ডাক্তার স্পষ্ট বলে দিয়েছে ফারজানা একেবারে স্বাভাবিক হবে তার মাকে কাছে পেলে। শাহাবুদ্দিন খুব ভালোভাবে তদন্ত শুরু করলেন। আসাদুলের বিরুদ্ধে তেমন কোনো জোরালো প্রমাণ নেই দেখে তাকে পুলিশ গ্রেফতার করতে পারে। কিন্তু পুলিশ বুঝতে পারে যে নার্গিসের নিখোঁজ হয়ে যাওয়ার পেছনে আসাদুলের হাত রয়েছে। এ পুলিশের সন্দেহের তীর প্রথমেই থাকে আসাদুলের দিকে। আসাদুলের চলাফেরের দিকে নজর রাখে পুলিশ। আসাদুল যেসব লোকেদের সাথে চলাফেরা করত তাদের উপরেও নজর রাখে পুলিশ। আসাদুলকে নার্গিসের ব্যাপারে কিছু জানতে চাইলে সে বলত নার্গিস তাকে ছেড়ে চলে গেছে। সে নিজেও জানে না নার্গিস কোথায়, তবে আসাদুলের এসব কথায় বিশ্বাস করেনি পুলিশ। পুলিশ তদন্ত করতে গিয়ে এলাকার মানুষের কাছ থেকে কিছু তথ্য পায়। প্রায় দুই মাস খুব ভালো করে তদন্ত করা হয়। এদিকে 2008 সালের এপ্রিল মাসের শেষ সপ্তাহে রমজান আলী নামের এক লোককে গ্রেফতার করে পুলিশ। তবে তার আগে আরেকজনের কথা বলতে হবে। জসিমুদ্দিন নামের একজন লোক ছিল আসাদুলের খুব ঘনিষ্ঠ। সে সময় জসিমে ছিল আসাদুলের ডান হাত। শিবপুরের বাজারে জসিমুদ্দিনের একটি বাদ্যযন্ত্রের দোকান ছিল। সেই দোকানেরই কর্মচারী ছিলেন রমজান আলী। রমজান আলীর প্রতি সবার আগে সন্দেহ হয় পুলিশের, কারণ আসাদুলের সাথে যারা মিশত তাদের মধ্যে রমজান আলীও একজন। বেশিরভাগ সময় জসিমুদ্দিনের সেই বাদ্যযন্ত্রের দোকানে বসে তারা আড্ডা দিত। গ্রেফতার করার পর সে পুলিশকে জানায় যে সে নার্গিসের ব্যাপারে কিছুই জানে না। পরে পুলিশের চাপে পড়ে সে কিছু তথ্য পুলিশকে দেয়, আর তখনই প্রাথমিকভাবে বেশ অনেক কিছু গুরুত্বপূর্ণ তথ্য পুলিশের কাছে চলে আসে। সে জানায় অনেক বছর আগে আসাদুজ্জামান তাকে নিয়ে যায় জসিমুদ্দিনের সেই বাদ্যযন্ত্রের দোকানে। দোকানে নিয়ে গিয়ে তাকে মাটি খুঁড়ে দিতে বলে, সেও কথা মতো তাই করে। পরে সে দেখে আসাদুর সহ আরো কয়েকজন সেই গর্তে কিছু চাপা দিচ্ছে। পুরো ব্যাপারটা সে জানতে চাইলে আসাদুর তাকে হুমকি দিয়ে দেয়। তাকে বলে এই ঘটনা সে যেন কাউকে না বলে, তাকে মুখ খুলতে না করে দেয় আসাদুর। আর এও বলে দেয় যে সে যদি মুখ খোলে তাহলে তাকে মেরে ফেলা হবে। পুলিশের কাছে রমজান আলীর দেওয়া এই তথ্য ছাড়া আর কোনো তথ্য ছিল না। তাই পুলিশ ঠিক করে শিবপুরের এই বাদ্যযন্ত্রের দোকানে মাটি খুঁড়ে দেখা। পুলিশের অপেক্ষা করে দ্রুত চলে যায় সেই বাদ্যযন্ত্রের দোকানে। তখন সে দোকানে তেমন বেচাকেনা হতো না দেখে দোকানটা বন্ধ ছিল। পুলিশ রমজান আলীর তথ্যের ভিত্তিতে দোকানের ফ্লোরের মাটি খুঁড়ে। তখন সেই জায়গায় উপস্থিত ছিল ফারজানা এবং ফারজানার ফুফাতো বোন মিলি। আর সেই মাটি খুঁড়ে পাওয়া যায় অল্প কিছু সংখ্যক হাত। অনেক বছর আগে হওয়ায় কোনো কাপড়ের অংশ পাওয়া যায়নি, তবে মাটি খুঁড়ে পাওয়া যায় চুল এবং নার্গিসের কানের দুল। মায়ের এই অবস্থা দেখে কান্নায় ভেঙে পড়ে ফারজানা। মায়ের এই পরিণতির কথা ভাবতেও পারেননি সে। মাটি খুঁড়ে পাওয়া হাড়গুলোর যে নার্গিসের সে বিষয়ে নিশ্চিত হতে পুলিশ নার্গিসের ডিএনএ টেস্ট করে। হাড়ের পরিমাণ এতই কম ছিল যে ডাক্তার শুধু সেই হাড়গুলোকেই প্রথমে মানুষের হাড় বলে শনাক্ত করে। প্রথম ডিএনএ টেস্টে তেমন কিছুই জানা যায়নি। পরে অবশ্য দ্বিতীয়বার ডিএনএ টেস্ট করা হয় এবং তখনই প্রমাণিত হয় যে হাড়গুলি ছিল নার্গিসের। এরই মধ্যে পুলিশ আরো কিছু তথ্য পায়। 11 বছর আগে নার্গিসকে হত্যা করে এখানে মাটি চাপা দিলেও পরে তার দেহের কিছু অংশ অন্য কোথাও সরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল। নার্গিসের দ্বিতীয় সামনে আসাদুল ছিল খুব ধুরন্ধর প্রকৃতির লোক। নার্গিসের মৃতদেহ বাদ্যযন্ত্রের দোকানে মাটি চাপা দেওয়ার পর সে চিন্তা করে যদি কখনো এই ব্যাপারে মামলা হয় তখন সে খুব সহজেই ধরা পড়ে যাবে। তাই খুব বুদ্ধি খাটিয়ে আবারও ওই জায়গায় মাটি খুঁড়ে নার্গিসের যে হাড়গুলো ছিল তার বেশিরভাগ অংশ সরিয়ে দেয়। আর এই কাজটি করায় সে তার বিশ্বস্ত কিছু মানুষকে দিয়ে। পুলিশ স্পষ্ট বুঝতে পারে আসাদুল বুদ্ধি খাটিয়ে নিজেকে বাঁচানোর চেষ্টা করছে, কিন্তু সে সব হাড়গুলো সরাতে পারে। কথায় আছে, অপরাধী যত বড়ই অপরাধ করুক না কেন, কোনো না কোনো চিহ্ন সে ফেলে যাবে। অবশেষে পুলিশের চাপে পড়ে অপরাধীদের কয়েকজন সব স্বীকার করে এবং সে রাতের ঘটনা, অর্থাৎ যে রাতে নার্গিসকে খুন করা হয়েছিল সে রাতের কথা সব খুলে বলে। 1997 সালের দিকে আসাদ ঠিক করে নার্গিসকে সে আর বাঁচতে দেবে না। নার্গিসের জন্য তার অনেক বিপদ হয়ে যেতে পারে। সে খুব ঠান্ডা মাথায় নার্গিসকে মারার পরিকল্পনা করে। তারপর একদিন খুব গভীর রাতে অন্য একজন লোককে গিয়ে সে নার্গিসকে ডেকে পাঠায়। নার্গিস প্রতিদিন আসতে না চাইলেও তাকে বলা হয় আপুকে বিপদে পড়েছে তাই তাকে ডাকছে। নার্গিস সেই কথা বিশ্বাস করে ঘর থেকে বের হয়। তারপর নার্গিসকে নিয়ে যাওয়া হয় ঝোপ ঝড়ের মধ্যে। তারপর আসাদুল এবং তার লোকেরা ওখানে নার্গিসের উপর আক্রমণ করে। নার্গিস নিজেকে বাঁচানোর অনেক চেষ্টা করে, কিন্তু সে পারে না। এতগুলো লোকের সাথে সে পেরে ওঠে না। তাকে সেখানে গলায় ফাঁস দিয়ে হত্যা করা হয়। তারপর তার মৃতদেহকে পলিথিনে ভরে নিয়ে যাওয়া হয় সে বাদ্যযন্ত্রের দোকানে। তারপর সেখানে মাটি খুঁড়ে পুঁতে ফেলা হয় নার্গিসের মৃতদেহটিকে। মায়ের খুনের বিচার চায় ফাজাদ, কিন্তু নিজের ক্ষমতার প্রভাব খাটিয়ে বারবার পালিয়ে যায় আসাদুল। পুলিশ অনেক চেষ্টা করেও আটক করতে পারে না আসাদুলকে। প্রায় অনেকদিন পরে যখন আসাদুলকে আটক করা হয় তখন সে হাইকোর্ট থেকে জামিন নেয়। এছাড়া আসাদুল ক্ষমতা ব্যবহার করে বেঁচে যেতে থাকে। একটা পর্যায়ে গিয়ে পরিবারের চাপে পড়ে মামলাটা এই পর্যন্তই নিষ্পত্তি করা হয়। ফারজানা একটা পর্যায়ে গিয়ে আর আসাদুলের শাস্তি চাইনি। ফারজানা শুধু তার মায়ের খবর জানতে চেয়েছিল। সে জানতে চেয়েছিল তার মা কোথায় আছে, কেমন আছে। 11 বছর পর সে জানতে পেরেছে মায়ের সাথে তার দেখা না মিললেও দেখা মিলেছে মায়ের দেহের অল্প কিছু হাড়গোড়ের সঙ্গে। মায়ের অবস্থা দেখে বেশ কিছুদিন খুব অসুস্থ ছিল ফারজানা। ঠিক মতো কারোর সাথে কথা বলতো না সে। স্বাভাবিক জীবনে ফিরে আসতে অনেক দিন সময় লেগেছে ফারজানার। অনেকদিন পর আসাদুজ্জামান এসে ক্ষমা চেয়েছিল ফারজানার কাছে, তার কাছ থেকে তার মাকে কেড়ে নেওয়ার জন্য ক্ষমা চেয়েছিল। ক্ষমা চেয়েছিল তার মাকে হত্যা করার জন্য। কিন্তু ক্ষমা কি করেছিল ফারজানা? এমন অপরাধীদের কি কখনো ক্ষমা করা যায় যে অপরাধের জন্য ছোটবেলায় সে তার মার কাছে থাকতে পারেনি, যার জন্য তার বাবা মায়ের গোছানোর সংসার ধ্বংস হয়ে গিয়েছিল? যে অপরাধী নিজে হাতে খুন করেছে তার মাকে, সে অপরাধে কি ক্ষমা করা যায় না? হয়তো ফারজানার বিচার চায়নি, কিন্তু মন থেকে সে কখনোই মাফ করতে পারেনি আসাদুলকে। এইভাবেই পার পেয়ে যায় অপরাধীরা। কখনো কখনো কারো শাস্তি হয়, আবার কখনো আসাদুলের মতন লোকেদের কোনো শাস্তি হয় না। ফারজানার একটাই কথা, আসাদুলের শাস্তি হলে তো সে আর তার মাকে খুঁজে পাবে না। এরপর অনেক বছর কেটে গেছে, বয়সও বেড়েছে ফারজানার, কিন্তু এখনো অন্য অনেক মানুষের ভিড়ে সে তার মাকে খোঁজে। কখনো বা রাস্তায় চলতে গিয়ে চোখে পড়ে কোনো মা তার ছোট সন্তানকে আদর করছে, সেদিকে তাকিয়ে থাকে ফারজানা। মনে পড়ে যায় সেই ছোটবেলার কথা, স্পষ্ট নয়, অস্পষ্ট ভাবে চোখের সামনে চলে আসে সেই দিনগুলো, যে দিনগুলোতে সে মাকে কাছে পেয়েছিল। চোখের দৃষ্টি ঝাপসা হয়ে যায় ফারজানা। হয়তো এভাবে আগের স্মৃতিচারণ করে কল্পনায় মায়ের কথা ভেবে কাটিয়ে দিতে হবে ফারজানার বাকি জীবন। আবারও আপনাদের কাছে তুলে ধরেছি কুয়াশার ফাইলের মাধ্যমে। আর এখন সময় হয়ে গেছে কুয়াশার মূল গল্পটা। আজকের কুয়াশার গল্পটি লিখেছেন আপনাদের জন্য ফাতমা খাই। এখন শুধু গল্পের প্রথম পর্ব, তাতে আবার ফিরে আসি। চলছে কুয়াশা রেডিও 89.2 FM সঙ্গে রয়েছেন। প্রকৃতির নিয়ম বলে একটা কথা রয়েছে, সেই নিয়মের মধ্যে চলছে সব কিছু। পৃথিবীর শুরু থেকে হয়ে আসছে মানুষের জীবনে প্রকৃতির অবদান অনেক। প্রতিটি ক্ষেত্রে প্রকৃতির উপর নির্ভর করতে হয় মানুষকে। মানুষ যদি প্রকৃতিকে তার মতো করে চলতে দেয় তবে প্রকৃতি সেখানে তাকে সাহায্য। কিন্তু যখনই সেই নিয়মের ব্যতিক্রম হয় তখনই ঘটে যায় চরম বিপত্তি। প্রকৃতি তখন হয়ে ওঠে ভয়ঙ্কর, প্রতিশোধ নিতে তখন সে ক্ষেপে ওঠে। কোনো অন্যায় অবিচার সহ্য করে না প্রকৃতি। প্রত্যেকটি কাজের ফলাফল পেয়ে যায় মানুষ, কখনো তাহলে সবার সামনে, কখনো বা সবার চোখের আড়ালে। আজ আমরা শুনবো কেমনই এক কাহিনী। ইন্সপেক্টর মিলার পরিবারে একটা অস্বাভাবিক ব্যাপার আছে, যদিও বাইরের মানুষ তা কখনো বুঝতে পারে না। বুঝতে পারে না কারণ তারা কেউ বুঝতে দেয় না বলে। তবে সমস্যাটা গুরুতর, বাসার সবার মধ্যে এক ধরনের আতঙ্ক কাজ করছে।
তুমি কি চিন্তিত মা?
না বাবা, তেমন কিছু না।
তুমি তো লুকোতে চাইলে লুকোতে পারবে না মা।
কিভাবে বুঝলি?
এই যে তোমার চোখ মুখ দেখেই তো স্পষ্ট বোঝা যাচ্ছে।
কি জানি, আমার ভয় করে বাবা।
ভয় পাওয়ার কিছু নেই মা, আমি তো কিছুই দেখি না ভয় পাওয়ার মতো।
যা হয়েছে তা কি তুই অস্বীকার করতে পারবি?
আহা মা, তুমি সবকিছু এক করে দেখছো কেন? সবগুলো আলাদা আলাদা ঘটনা মাত্র।
সবার সাথে যা হয়েছে তা একই সূত্রে গাঁথা নয়।
ওইভাবে ভাবছো দেখেই তাই মনে হচ্ছে মা।
আমার ভয় করে বাবা, চোখের সামনে সব দেখেছি তো তাই হয়তো।
আর ভেবো না তোমায় এসব নিয়ে।
ভাবতে তো চাই না, কিন্তু না ভেবেও তো পারি না।
আমার অফিসে দেরি হয়ে যাচ্ছে মা, এসে কথা বলবো। হ্যাঁ,
সাবধানে যাস বাবা, গিয়ে কল দি।
আচ্ছা ঠিক আছে, ওই তামান্না ঘুম থেকে উঠলে বলে দিও আমি অফিসের জন্য বেরিয়ে গেছি।
তুই ওকে একটা ফোন করে দিস।
আচ্ছা মা, আসি।
বাসা থেকে বেরিয়ে যান ইন্সপেক্টর নিলয়। সবকিছু কেমন যেন লাগছিল তার, আগে কখনো এমন হয়নি তার সাথে। আমাদের সবারই পরিবারে কম বেশি সমস্যা থাকে, কেউ হয়তো সেটা প্রকাশ করে, কেউ বা প্রকাশ করে না। তবে নিলয়ের বাসার সমস্যাটা একদম অন্যরকম। ব্যাপারটাকে সমস্যা বললেও ভুল কথা হবে, কারণ সমস্যাটা একটা সময় গিয়ে সমাধান হয়ে যায়। কিন্তু যে ব্যাপারটা নিয়ে নিলয়ের পরিবার এতটা চিন্তিত, সে ব্যাপারটা যদি সত্যি হয়ে থাকে তবে তার সমাধান কারো জানা নেই। সমস্যাটা অনেক আগে থেকে, ব্যাপারটা বুঝে উঠতে নিলয়ের পরিবারের একটু সময় লেগে গেছে। নিলয়ের দাদার বাবা অর্থাৎ নিলয়ের বড় বাবা মৃত্যু হয় বেশ কয়েক বছর আগে। অনেক বয়সে মারা গিয়েছেন তিনি। মৃত্যুর সময় তার মধ্যে কিছু অস্বাভাবিক ব্যাপার লক্ষ্য করা গিয়েছে, যদিও সেগুলো কেউ তেমন ভাবে খুঁটিয়ে ভেবে দেখেনি। সবাই ভেবেছিল যে অতিরিক্ত বয়সের কারণে এমনটা হয়েছে। কিন্তু তার কিছুদিন পর যখন নিলয়ের দাদা ওই একইভাবে মারা যান, তখন ব্যাপারটা হঠাৎ লাগে অনেকে। নিলয়ের ব্যাপারগুলো নিয়ে তেমন চিন্তিত নয়, তার মনে হয় এসব নিয়ে বেশি ভাবার কিছু নেই। সবাইকে একদিন এই পৃথিবীর মায়া ছাড়তে হবে।
আমার কি মনে হয় জানো? কি স্যার? আমার পরিবারের ভেতরে ব্যাপারটা নিয়ে সবাই একটু বেশি চিন্তা করছে। এতটা চিন্তার ফলেই ব্যাপারটা আমার কাছে অস্বাভাবিক লাগছে।
স্যার, আপনি আমাকে অনেক ভরসা এবং বিশ্বাস করেন তা আমি জানি। আপনি তো আমাকে সবই বলেছেন, যা যা শুনলাম তাতে আমার মনে হয় কোনো রহস্য আছে এর পেছনে।
তুমি আমার মার মতো কথা শুরু করলে। আচ্ছা আমাকে বলতো, কি দেখে তোমার এমনটা মনে হচ্ছে?
স্যার, আপনার বড় বাবা না হয় বয়সের কারণে খুব অদ্ভুত আচরণ করতেন, কিন্তু আপনার দাদার
আকাশ, আমার দাদার বয়সও কিন্তু কম ছিল না।
কিন্তু স্যার, মৃত্যুর ব্যাপারটা কি? ওখানে তো এমন হওয়াটা স্বাভাবিক নয়।
হ্যাঁ, তা তুমি ভুল বলনি, কিন্তু এমনও তো হতে পারে। আমার দাদাকে খুন করা হয়েছে আর আমরা বড় বাবার মৃত্যুর সাথে দাদার মৃত্যুটাকে জড়িয়ে ফেলছি।
খুন? খুন কিভাবে স্যার?
মৃত্যুটা যেহেতু অস্বাভাবিকই মনে হচ্ছে, তাহলে তো এটা খুনই হবে, তাই না?
স্যার, এটা খুন না।
খুন না?
তাহলে আমার মনে হয় যে এটার সাথে কোনো একটা বিষয় জড়িত। এমনও হতে পারে এটা কোনো অতি প্রাকৃতিক কিছু।
তোমার মতো একটা শিক্ষিত ছেলে কিভাবে এমন কথা বলতে পারে তাই আমি বুঝতে পারছি না।
আমি বিশ্বাস করি এই ব্যাপারগুলো। দুনিয়াতে এমন অনেক কিছুই আছে স্যার।
না, শুধু শুধু সময় নষ্ট হচ্ছে এসব নিয়ে ভেবে।
আমার কাছে ব্যাপারটা খুব অস্বাভাবিক লাগছে স্যার।
তোমাদের সবারই তাই লাগছে, একটা সহজ বিষয়কে জোর করে জটিল করে দেখছো। নিজেরাও মাথা নষ্ট করছো আর আমার মাথাটাও নষ্ট করছো। এখন ওগুলো বাদ দিয়ে চলো তো আমার সাথে, তুই মহিলার খুনের কেসটার ব্যাপারে কিছু কাজ আছে।
কারো কথায় তেমন একটা গুরুত্ব দেয়নি নীলা চৌধুরী। সবাই যেন এক ভাবে ভাবছে, সহজ একটা বিষয়কে এত জটিল করে ভেবে শুধু শুধু নিজেদের চিন্তা বাড়াচ্ছে। এত কিছুর মধ্যে নীলা তেমন কোনো অস্বাভাবিকতা দেখতে পায় না। হয়তো তার দাদার মৃত্যুটা একটু অস্বাভাবিক ভাবেই হয়েছে, তবে এটা নিয়ে এত ভাবার কিছু আছে বলে তার মনে হয় না। সবাইকে একদিন মারা যেতে হবে, এটাই প্রকৃতির নিয়ম। কেউ কি চিরকাল বেঁচে থাকে নাকি? হয়তো কেউ আগে মরে যায় আবার কেউ পরে। নীলা সবকিছু নর্মালি ভাবতে যায়। অফিসের একমাত্র বিশ্বাসযোগ্য মানুষ আকাশের সাথে প্রায় অনেক কিছু শেয়ার করে। আকাশ ছেলেতে বেশ ভালো, যদিও তার চেয়ে বেশ অনেকটাই জুনিয়র, তবু আকাশ তার সবকিছু ভালো বোঝে, বেশ বুদ্ধিমান ছেলে সে। নীলার আকাশের কথা শুনে এবার শুধু অবাক নয়, কিছুটা বিরক্ত হয়েছি। আভাসও ব্যাপারটা অন্যভাবে দেখছেন, কথা ঘুরিয়ে অন্য কথা শুরু করেন ইন্সপেক্টর নীলা। এইসব নিয়ে বেশি খাটানোর কিছু নেই, কিন্তু এদিকে নীলার বাসায় চলছে অন্য এক ঘটনা।
কে কে ওখানে?
তারিণী তুমি কি করবে?
না, আমি যা দেখছি তা ভুল দেখছি, সব আমার মনের ভুল।
নিজেদের গুলো বুঝিয়ে ঘুম লাভ নেই।
তুমি কে তাহলে বলো আমাকে? আমি তাও জানতে চাই তুমি প্রতিদিন কেন আসো আমার কাছে।
তোমার কাছে আসতে ভালো লাগে, তোমাকে খুব আপন লাগে।
হ্যাঁ, কে তুমি?
তুমি আমাকে চিনতে পারবে না তামান্না।
তুমি তুমি আমার নামও জানো?
আমি সবাইকে জানি, সবাইকে চিনি।
তুমি কেন আসো আমার কাছে, কি চাও তুমি?
আমি খুব একা, ভালো লাগে না আমার, তাই বারবার তোমার কাছে আসি।
কি চাও তুমি, আমার ক্ষতি করতে চাও?
তোমার না, আমি তোমাকে সাবধান করতে চাই, আমি বড় বিপদের হাত থেকে তোমাকে রক্ষা করতে চাই।
কিসের বিপদ?
তুমি কি জানো এ বাড়িতে কতজন মানুষ থাকে?
হ্যাঁ, কেন জানবো না, আমি তো এই বাসারই মানুষ।
এই বাসায় সবাই মানুষ না তামান্না। এই বাসায় কিছু মানুষ আছে যারা মানুষ সেজে থাকে, আসলে তারা মানুষ না।
এসব এসব কি বলছো তুমি?
আমি ঠিকই বলছি তামান্না।
না, তুমি আমাকে ভয় দেখাচ্ছ, আমি ভয় পাবো না।
একবার তো তোমাকে বলেছি আমি তোমাকে সাবধান করছি, শুধু তোমাকে ভয় দিচ্ছি, আমার কি না?
সেটা তো তুমি আমার থেকে ভালো জানো।
আমার অনেক কষ্ট, ভীষণ কষ্ট।
কিসের কষ্ট তোমার?
তোমাকে বললে তুমি বিশ্বাস করবে না, আমাকে মিথ্যেবাদী মনে করবে তুমি।
আচ্ছা, তোমাকে একটা কথা বলবো?
হ্যাঁ,
তুমি তুমি কি মানুষ? না, মানে আমি ছাড়া তো তোমাকে আর কেউ দেখতে পায় না, তাই জিজ্ঞেস করলাম আর কি। কিভাবে মারা গিয়েছে তুমি?
আমাকে জোর করে মেরে ফেলা হয়েছে, আমি বাঁচতে চেয়েছিলাম।
কে কে মেরেছে তোমাকে?
শাশুড়ি এসছে তামান্না, আমি থাকতে।
কিন্তু এই শোনো, বলে দাও আমাকে।
কথা শেষ না করে চলে গেলেন মহিলাটা। ঠিক তখনই ঘরে ঢুকলেন লিপি, অর্থাৎ নীলয়। ঘরে ঢুকে কিছুটা অবাকই হলেন তিনি, ঘুম থেকে উঠে পড়েছে তামান্না। কিন্তু দেখে মনে হচ্ছে সে কোনো কিছু নিয়ে বেশ ভয় পেয়ে আছে, তাকে দেখে যেন একটু ভরকে গেছে তামান্না। তাও সব কিছু লুকিয়ে রাখার চেষ্টা করে একটা মুচকি হাসি হাসলো সে।
ঘুম থেকে উঠে পড়েছো তুমি?
হ্যাঁ, একটু আগে উঠেছিলাম।
আজকে তোমাকে ডাকিনি, তুমি তো কখনো এত বেলা করে ঘুম থেকে ওঠো না। ভাবলাম হয়তো রাতে ঘুম হয়নি। যাই হোক, তোমার শরীর কি খারাপ?
কোথায় না তোমার? আমি ঠিক আছি, একদম ঠিক আছি।
ও আচ্ছা, নীলয় চলে গেছে, তুমি ঘুমোচ্ছিলে দেখে আর ডাকিনি, ফোন দেয়নি তোমাকে?
না তো,
ব্যস্ত মনে হয়। আচ্ছা ঠিক আছে, তুমি নিচে চলে এসো, নাস্তা করে নাও, নাকি আমি উপরে তোমার খাবার পাঠিয়ে দেবো।
আমি আসলে,
আচ্ছা আমি শেফালিকে দিয়ে উপরে তোমার নাস্তা পাঠিয়ে দেবো, ঠিক আছে?
ঠিক আছে।
কিছুটা বিরক্ত হয়ে রুম থেকে বেরিয়ে গেলে তিনি। আজকাল কি যেন হয়েছে তামান্না, একমাত্র ছেলের বুকে ভীষণ আদর করেন তিনি। মা মরা মেয়ে তামান্না, তেমন কেউ নেই ওখানে, খুব অদ্ভুত ভাবে তামান্নাকে পেয়েছেন নিতে। স্বপ্নে দেখেছিলেন একবার একমাত্র ছেলে মিলয় বিয়ে হচ্ছে এক মেয়ের সাথে, আর সে হল তামান্না। তখনও তামান্নাকে চিনতে দিতেন, একদিন হঠাৎ এক মিলাদের অনুষ্ঠানে দেখতে পান তামান্নাকে। ইনি মনে করেন যে হয়তো এটা কোনো ইঙ্গিত ছিল, তাই সরাসরি তামান্নার খালার কাছে গিয়ে বিয়ের প্রস্তাব দেন। সাত পাঁচ না চিন্তা করে বিয়ে ঠিক করে ফেলেন। তামান্না অনেক ভালো একটি মেয়ে, শান্তশিষ্ট হওয়ার জন্য আরো বেশি পছন্দ হয় তাকে। বিয়ের পর সব ঠিকই ছিল, কিন্তু হঠাৎ করে কি যেন হয়েছে, ঠিক করে কথা বলে না কারোর সাথে, অনেক রাত পর্যন্ত জেগে থাকে, সারাক্ষণ কি যেন চিন্তা করতে থাকে। মেয়েকে খুব চিন্তা করে যেন তিনি নিচে নেমে কাজের মেয়েকে দিয়ে উপরে তামান্নার বেডরুমে নাস্তা পাঠিয়ে দেন। কাজের মেয়ে শেরবানি নাস্তা নিয়ে ঢুকে তামান্নার ঘরে।
ভাবি আসবো?
হ্যাঁ, কি দরকার?
না, আপনার খাবারটা দিতে আসছিলাম।
ও আচ্ছা, ঠিক আছে, রেখে যাও টেবিলের ওপর।
আচ্ছা,
দাঁড়িয়ে আছো কেন, কিছু বলবে?
হ্যাঁ, আপনি রাগ করবেন না তো?
রাগ করার মতো কিছু বললে তো রাগ করবই। আচ্ছা বলো শুনি,
আপনার কি কিছু হয়েছে?
কেন হঠাৎ এমন একটা কথা জানতে চাইলে যে?
না, এমনি এমনি জানতে চাইছি।
আমাকে নিয়ে কেউ কিছু বলেছে?
না।
তাহলে শুধু শুধু তোমার এসব মনে হচ্ছে?
না, আমার মনে হয়েছে যে কিছু হয়েছে।
কেন এমন মনে হয়? কারণ
আপনি একা একা কথা বলেন যে, তাই আর কি।
আমি একা একা কথা বলি? কিসব বলো তুমি।
না না, আমি শুনছিলাম একদিন।
তুমি এসব বাদ দিয়ে মন দিয়ে তোমার কাজটা করো, তাহলেই হবে।
ভাবি, আমি আমি কিন্তু সেভাবে বলি নাই।
তুমি এখন যাও তো। আর হ্যাঁ, আমার ঘরে আসার আগে নক করে ঢুকবে।
হঠাৎ করে রেগে যায় তামান্না, ঘর থেকে এক প্রকার বের করে দেয় শেফালিকে। শেফালি কিছুটা মন খারাপ করে নিচে চলে আসে। এদিকে শেফালি আর তামান্নার সব কথা দরজার বাইরে দাঁড়িয়ে শুনে লিপি। তামান্নার এই হঠাৎ পরিবর্তনটা একদমই স্বাভাবিক নয়। আগের একটি ঘটনার কথা মনে পড়ে যায় লিপি চৌধুরীর। ভয় আঁকড়ে ওঠেন তিনি। চোখের সামনে চলে আসা আগের কিছু বেশ ভয়ঙ্কর স্মৃতি। তিনি বুঝতে পারছেন সামনে এগিয়ে আসছে ভয়ঙ্কর বিপদ। এর আগেও এর পরিবারে এমন কয়েকবার হয়েছে, নিজের চোখে সব দেখেছেন তিনি। কিন্তু এবার কেন যেন আরো অনেক বেশি ভয় করছে তার। ভয় চোখের কোলায় কখন পানি চলে এসেছে তা খেয়াল করেনি তিনি। সন্ধ্যার একটু আগ দিয়ে বেল বেজে উঠে ইন্সপেক্টর নীলার বাসে।
বাসে সব আলো নেভানো কেন?
ভাবি নিভাই দিতে বলছে।
মা, এই মা, এই মা কোথায়?
খালাম মা তো ঘুমায়।
আচ্ছা, তোমার ভাবি কই?
সে তো ঘরের দরজা বন্ধ করে ডাকছে অনেকক্ষণ ধরে।
আচ্ছা ঠিক আছে।
তোমার কি অনেক কষ্ট?
অনেক মনেও অনেক অনেক কষ্ট আমার।
তুমি আমাকে কেন বারবার দেখা দাও, আর কিভাবে এটা চিনো আমাকে?
সে অনেক বড় গল্প, সময় করে একদিন সব খুলে বলবো তোমাকে।
তামান্না, তামান্না।
হ্যাঁ, কে?
আমি, দরজা খুলো।
আজকে তুমি এত তাড়াতাড়ি চলে এলে যে?
ওই আজকে তো তাড়াতাড়ি চলে এসেছি। তুমি দরজা বন্ধ করে কি করছিলে?
না তেমন কিছু না, শুয়েছিলাম একটু।
তুমি কি কোনো কিছু নেই ডিস্টার্ব।
তোমাদের কারো কি এই কথা ছাড়া আর কোনো কথা নেই? কি ভাবো কি, কি ভাবো কি তোমরা আমার? আমি কি এতটাই অবহেলিত?
তামান্না কি হয়েছে, আমি কি এমন বললাম?
হ্যাঁ, আমি কি তোমাকে খারাপ কিছু বলে ফেলেছি নিলয়? কি বলেছি আমি, বাজে কিছু বলেছি?
না তামান্না, তুমি আমাকে কিছু বলনি। আচ্ছা চলো তোমার সাথে, চলো মায়ের ঘরে যাবো, চলো।
তামান্নার মানসিক অবস্থা বেশ খারাপের দিকে যাচ্ছে, তা আগে আন্দাজ করতে পেরেছিল নিলয়। কিন্তু ঠিক এতটা বাড়াবাড়ি হবে তা নিলয় ভাবতেও পারেনি। তামান্না কি বুঝিয়ে মা লিপি চৌধুরীর ঘরে নিয়ে যায় নিলয়। ঘরে ঢুকে বেশ অবাক হয়ে যায় নিলয়। লিপি চৌধুরী এক মনে কি যেন লিখে চলেছে, ঘরে হালকা আলো জ্বালায়। নিলয় কাছে যেতে
এই বাসায় অনেক বড় বিপদ আসতে চলেছে, আমাকে তো আর কেউ ভালো থাকতে দিস তোদের কিভাবে ভালো থাকতে দিই বল? সব শেষ করে দেব।
তামান্না, তামান্না কি বলছিস?
কে তামান্না? আমি তামান্না নই।
ওকে ভালো করে ধর নিল,
ওকে এত সহজে আটকে রাখা যাবে না। সবকিছুকে নিজেদের নিয়ন্ত্রণে আনতে পারবে এমনটা ভেবে ভুল করো না যেন। বিপদ, অনেক বিপদ,
বিপদ হয়ে যাবে, কিন্তু
সবাই সবাই মরবে। আমি কাউকে বাঁচতে না।
এগুলো নিয়ে পরে কথা হবে, এখন আগে ওর একটা ব্যবস্থা করতে হবে।
ওকে 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 কোন ডাক্তারের কাছে ঢুকুন। ওকে বাসায় দেখা মানে কি?
ডাক্তার দেখিয়ে কোনো লাভ হবে বলে আমার মনে হয় না। যাই হোক, চল নিচে গিয়ে কথা বলি।
ও একটু ঘুমাও।
প্রথম পর্বটা শুনলেন আজকে কুয়াশায়, এক অদ্ভুত ভৌতিক কাহিনী। আসুন তাহলে কোনো কথা না বলে চলে যাচ্ছি কুয়াশার দ্বিতীয় পর্বে। আপনি শুনছেন কুয়াশায় রেডিও 89.2 FM, আশাবিন আছে আপনার সাথে। মায়ের কথা শুনে অবাক হয়ে গেলেন নিলয়। কি বলছেন তিনি? তামান্নার এই অবস্থায় সবার আগে ওকে একজন ভালো ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। কি ভেবে ডাক্তারের কাছে নিয়ে যেতে না করলেন তিনি? এইভাবে বাসায় তামান্নাকে রাখা তো ঠিক হবে। ডাইনিং টেবিলে বসে ভাবতে থাকে নিলয়। তামান্নার মধ্যে যে আচরণ দেখা যাচ্ছে তা দেখে বোঝা যাচ্ছে ও একজন প্যারানয়েড স্কিজোফ্রেনিয়া রোগী। এক মানুষের দুইটা চরিত্র। তামান্নার সেই ভয়ঙ্কর রূপের কথা মনে পড়লে বুকের ভেতর কেমনটা পড়ে ওঠে নিলয়। এসব ভাবতে ভাবতে অন্য মানুষ হয়ে যায় নিলয়।
তামান্না যে অসুস্থ হয়েছে তার চিকিৎসা ডাক্তার ছাড়া হবে না।
ওর উপর কিছু ভর করেছে হয়তো।
না মা, আমি খেয়াল করেছি ওই তামান্না একা একা কথা বলে, এটা অন্য কিছু না।
তুই এগুলো নিয়ে ওকে কিছু বলবি?
না 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 না, বলেও না। ও যেন এসব জানতে টানতে না পারে। ও তো একটু আগের কথাই মনে রাখতে পারে না।
আচ্ছা ঠিক আছে, তুই যা করার কর, আমি দেখি কি করা যায়।
মায়ের সাথে কথা শেষ করে নিজের ঘরে যায় নিলয়। ঘুমন্ত তামান্নার দিকে তাকিয়ে থাকে কিছুক্ষণ।
কে বলবে এই মেয়েটা একটু আগে এত ভয়ঙ্কর হয়ে গিয়েছিল? নিলয়ের নিজেকে অনেক অসহায় মনে হচ্ছিল। সারা রাত ঘুম হয়নি নিলয়। তামান্নার ব্যাপারে কথা বলতে হবে একজন ভালো ডাক্তারের সাথে। সকালে নাস্তার টেবিলে বসে আছে তামান্না, নিলয় এবং লিপি চৌধুরী। আজকে তামান্নাকে বেশ ফ্রেশ দেখাচ্ছে, যেন কাল রাতের কিছুই সে জানে না।
তোমাকে আরেকটু দিই?
হ্যাঁ দাও, আরেকটু জুস দাও।
মা, আপনাকে দিব?
না না, আমাকে দিতে হবে না, তুমি এবার খাও।
আজকে বেশ ভালো ঠান্ডা পড়েছে।
ও, তোমার শরীর ঠিক আছে?
হ্যাঁ, গায়ে হালকা ব্যথা ছিল ভোরের দিকে, এখন আর নেই।
কোনো সমস্যা হলে আমাকে কল করো কিন্তু।
তুমি কি এখনই বেরিয়ে যাবে?
এই, কি হলো?
হ্যাঁ, কি যেন ভেঙে যাওয়ার শব্দ মনে হলো। এই চলো তো। কি হয়েছে এত জোরে, কিসের শব্দ? এ কি?
আমি কিছু করি নাই, অনেক উপর থেকে কাছে বড় সব পিস্তা মাটিতে পড়ছে, মনে হয়েছে কেউ যেন জোরে ঢিল মারছে।
আচ্ছা ঠিক আছে, এগুলো পরিষ্কার করে ফেললেই তো হবে, এরা এত ভয় পাওয়ার কিছু হয়নি বাবা। কেউ ভয় পাবে না, আসুন আমার সাথে আসুন।
নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না নীলা, এ কি আদৌ সম্ভব? এত উঁচু থেকে কিভাবে পড়লো কাঠের জিনিসটা? কাজের মেয়ে শেফালির পক্ষে তো নাগাল পাওয়া সম্ভব নয়। আর তাছাড়া তখন এভাবে হাসলো কে? তামান্না তো হাসি। তাহলে কি নিলয় যে ভেবেছিল তা ভুল? তামান্নার এখানে কোনো দোষ নেই। তাহলে কি এখানে অন্য কোনো রহস্য লুকিয়ে রয়েছে? নিলয় নিজের মাথাকে ঠান্ডা রাখার চেষ্টা করে। এখন মাথা গরম করলে চলবে না, এর আগে অনেক কঠিন পরিস্থিতিতে নিলয় পড়েছে, কিন্তু সেগুলো খুব ঠান্ডা মাথায় সে পারও করে এসেছে। বাবা মৃত্যুর সময়ও সে নিজেকে ঠিক রেখেছে, কিন্তু এবার কেন যেন সে নিজেকে খুব অসহায় অনুভব করছে। নিলয় অফিসে ফোন করে ছুটি দিয়ে দেয়। এদিকে লিপি এক বনে কিসব যেন ভেবে চলেছে। তিনি জানেন, তিনি বুঝতে পারছেন এখন তাকে ঠিক কি করতে হবে।
এভাবে থাকাটা ঠিক হবে না।
আমি কিচ্ছু মিলাতে পারছি না।
তামান্না কোথায়?
আছে পাশের ঘরে, সেখানে নিয়ে বসে আছে।
আমি এখন সব বুঝতে পারছি, অনেক বড় একটা ভুল হয়ে গেছে, তুই নিজেও ভেবে দেখিনি আগে।
কি হয়েছে মা?
আমি তামান্নার সাথে তোর বিয়ের ব্যাপারে যখন কথা বলেছিলাম, তখন আমাকে একজন বলেছিল তামান্নার মধ্যে কিছু সমস্যা হয়েছে। আমি তখন কথাটা ভেবে দেখিনি।
আমি কিছু বুঝতে পারলাম না কিন্তু মা।
তামান্নার বাবা মা কিন্তু স্বাভাবিকভাবে মারা যায়নি, তাদের আত্মা আসে ওর কাছে। তুই খেয়াল করেছিস? ও কিন্তু একা কথা বলে।
আমিও খেয়াল করেছি ব্যাপারটা অনেকবার।
ও একা একা কথা বলে না, ওর কাছে ওর বাবা মার আত্মা আসে।
এসব কথার কোনো ভিত্তি নেই মা।
তুই বিশ্বাস নাই করতে পারিস, কিন্তু এটাই সত্যি।
এখন কি করলে এসব থেকে মুক্তি পাওয়া যাবে মা, আমাকে তাই বলো।
এখন একটাই রাস্তা আছে, ওকে কিছুদিনের জন্য ওর খালা বাড়িতে পাঠিয়ে দিতে হবে।
এতে করে কোনো লাভ হবে না মা।
হবে, আমি যা বলছি তাই কর
মা। এই পরিস্থিতিতে এমন করাটা ঠিক হবে না।
আমি কিচ্ছু শুনতে চাই না।
আচ্ছা আমি দেখছি কি করা যায়।
নীলা ঠিক মেনে নিতে পারছে না ব্যাপারটা, এভাবে তামান্নাকে খালার বাড়ি পাঠিয়ে দেওয়া যায় না। এখানে কোথা থেকে কি হচ্ছে তাই বুঝে উঠতে পারছে না নীলা। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পুরো সময়টা নীলার মাথায় এই ব্যাপারটা ঘুরতে থাকে। হঠাৎ করে কি শুরু হলো এসব? কিছুদিন আগেও তো সবকিছু ঠিকঠাক ছিল। এদিকে রাত 9টার দিকে বাসার বারান্দায় দুটি ছায়ামূর্তি দেখা যায়। দুটি ছায়ামূর্তি ফিসফিস করে কথা বলছে, অনেকক্ষণ এখানে চলে। কেউ জানতেও পারলো না এই দুই ছায়ামূর্তির ব্যাপারে। পরদিন সকালে নীলয় অফিসে চলে যায়। এই ব্যাপারে আকাশের সাথে পরামর্শ করতে হবে। যদি কোনো ভালো সমাধান পাওয়া যায়।
তুমি তো পুরোটাই শুনলে। স্যার আমার একটা খটকা লাগছে।
কিসের খটকা?
দেখেন আপনারা সবাই খেয়াল করেছেন যে ভাবি একা একা কথা বলে, শুধু তাই না মাঝে মাঝে খুব অদ্ভুত আচরণও করে। এখানে দুটা জিনিস হতে পারে স্যার। নাম্বার ওয়ান, তার কোনো মানসিক রোগ আছে, আর তা না হলে তার উপর কোনো অশুভ কিছু ভর করেছে।
আমি তো এটাই মানতে পারি না। মা বলে ওর বাবা মার আত্মা নাকি ওর কাছে আসে।
না স্যার, ব্যাপারটা ওরকম না। আমার কি মনে হয় জানেন, আমরা খুব বড় একটা ভুল ধারণা নিয়ে বসে আছি।
ভুল?
তোমার এমন কেন মনে হচ্ছে? আই ডোন্ট নো স্যার, কিন্তু আমার মন বলছে আমরা যা দেখছি তা সত্য নয়, আমাদেরকে অন্যটা দেখানো হচ্ছে।
এত টেনশন আমি আর নিতে পারছি না আকাশ। এর আগে অনেক সমস্যা পড়েছি কিন্তু এমন কখনো হয়নি জানো।
স্যার আমি বুঝতে পারছি আপনার অবস্থা, আমি সময় করে একবার আসবো। কেন যেন মনে হচ্ছে এই ব্যাপারটা আরো ভালো করে ভেবে দেখতে হবে, কোথাও একটা ফাঁকা রয়ে গেছে স্যার।
মা তো আমাকে প্রেশার দিচ্ছে তামান্নাকে পাঠিয়ে দেওয়ার জন্য।
স্যার এখন যদি ভাবিকে পাঠিয়ে দেন তার খালার বাসায়, তাহলে ব্যাপারটা খুব ভালো হবে না। আপনি আরেকটু ভেবে দেখেন স্যার।
হ্যাঁ দেখি কি করা যায়।
আকাশের কথা শুনে আরো অনেক বেশি চিন্তায় পড়ে গেল বিদায়। মায়ের কথা শুনে তামান্নাকে পাঠিয়ে দিতে মন চাইছিল না, এদিকে অন্য কোনো উপায় খুঁজে পাচ্ছে না। অফিস থেকে বাসায় ফেরার উদ্দেশ্যে গাড়িতে উঠলেন তিনি। খুব অদ্ভুত কারণে আগের কথা মনে পড়ে যাচ্ছে না। যখন তার বাবা বেঁচে ছিলেন তখনকার সময় কথা আজ খুব বেশি মনে পড়ে যাচ্ছে না। খুব অদ্ভুত ভাবে হঠাৎ করে একদিন মারা যান মিলার বাবা। এখনো মাঝে মাঝে সেই দিনের কথা মনে পড়ে যায়। আগের কথা ভাবতে ভাবতে অন্য মনস্ক হয়ে পড়েছিল নীলয়। হঠাৎ কে যেন তার নাম ধরে ডাকে, চমকে ওঠে নীলয়। নীলয় জানালা দিয়ে বাইরে থাকে, সে স্পষ্ট দেখতে পায় দূরে একজন মহিলা দাঁড়িয়ে আছে লাল শাড়ি পরে। নীলয় ভালো করে লক্ষ্য করে, হ্যাঁ সে ঠিকই দেখছে, মহিলাকে তাকে তাকে হাসছে। নীলয় চেনার চেষ্টা করে, খুব চেনা চেনা লাগছে মহিলার মনটা, অনেক পরিচিত একটা মুখ। কিন্তু নীলয় কিছুতে মনে করতে পারছে না। হঠাৎ করে অদৃশ্য হয়ে যায় লাল শাড়ি পরা মহিলাকে। নীলয় অস্থির হয়ে ওঠে, বারবার কল্পনা করতে থাকে সে মূর্তি, আগে কোথায় যেন সে দেখেছে এই মহিলাকে। না মনে করতে পারছে না, পুরো রাস্তায় মহিলার কথা চিন্তা করতে থাকে সে। বাসায় ফিরে সবার আগে চলে যায় মায়ের ঘরে।
কখন এলি, হাঁপাচ্ছিস তো?
মাত্র এসেছি, তোমার সাথে কথা আছে কিছু।
হ্যাঁ আগে একটু ঠান্ডা হইলে তারপর বলিস।
না না এখনই বলবো।
কি হয়েছে বলতো বাবা?
আমি তোমাকে যা বলবো তা মন দিয়ে শুনবে, তারপর বলবে যে কে আছে এমন, ঠিক আছে?
আচ্ছা বল।
আচ্ছা, লাল শাড়ি পরা একজন মহিলা, অনেক লম্বা চুল, কপালে বড় লাল টিপ, আর তার চোখ গুলো টানা টানা।
হঠাৎ এইসব কেন বলছিস তুই?
মা তুমি বলো না, আমি কাউকে চেনো কিনা।
না না আমি এমন কাউকে চিনি না। আমি চিনবো কিভাবে? না চিনি না, আমি চিনি না।
আচ্ছা ঠিক আছে।
নীলয় তুই হঠাৎ এমন কথা জিজ্ঞেস করলি যে?
না না এমনি এমনি জিজ্ঞেস করেছি।
তুই আমার কাছ থেকে কিছু লুকোচ্ছিস বাবা?
ব্যাপারটা আসলে তেমন না মা।
তাহলে বল হঠাৎ কেন এমন জানতে চাইলি?
তুমি তো আমাকে সত্যিটা বললে না মা, তুমিও তো লুকিয়ে গেছো অনেক কিছু, তুমি কি আমাকে সব বলবে?
শুনতে চাস সত্যিটা? তাহলে শোন, তুই যা কথা বললি তাকে আমি চিনি,
সে কে মা?
তোকে তাহলে প্রথম থেকেই সব বলি।
লিপি চৌধুরী বলতে শুরু করলেন, তিনি ফিরে গেলেন আজ থেকে প্রায় 23 বছর আগে। তখন লীলার বয়স 6 বছর। পরিবারে তখন আরো অনেকে ছিল, বাড়িতে সবাই মিলেমিশে থাকত। লীলার দাদার বাবা তখনও বেঁচে ছিলেন। তার চাচির মধ্যে একজন হলো লীলার দাদা। লীলার দাদা তিন ছিল, যার মধ্যে সবার ছোট ছিলেন লীলার বাবা। লীলার বাবার একমাত্র ছেলে লীলা। লীলার বাবা যখন খুব ছোট তখন মারা যান লীলার দাদি। পরিবারের সবার আদরে বড় হন তিনি। চৌধুরী পরিবারে তখন আরো অনেক মানুষ ছিল। পরিবারের সবাই তখন বেশ সুখী ছিল। এভাবে অনেক বছর কেটে গেল। লীলার বাবা তখন যুবক, বেশ অনেক আয়োজন করে বিয়ে হয় লীলার বাবা আর মায়ের। বিয়ের পর থেকে লীলার মা একটা জিনিস খুব ভালো করে লক্ষ্য করেন, তা হলো লীলার বড় বাবার আচরণ খুব একটা ভালো না। এত বয়সে তিনি মদ্যপান থেকে শুরু করে সব রকমের বাজে নেশায় আসুন। এছাড়া তার আরো একটি অভ্যাস ছিল, তার বাড়িতে নিয়মিত আসর বসত, যেখানে আনা হতো বাইজিদের। সেই বাইজিদের মধ্যে একজনের নাম ছিল আফিয়া। অন্য সব বাইজিদের চেয়ে সে অনেক আলাদা ছিল। রূপ কোনো অংশে কম ছিল না তার, যেন আকাশ থেকে নেমে আসা কোন পরি। সবকিছু ভালোই যাচ্ছে, কিন্তু এর মধ্যে একদিন ঘটে গেল এক বিপত্তি।
কথা
বলছো?
ঠিক আছে, আমার কিছু শোনার নেই, আমি চলে যাচ্ছি। আর কখনো আসবো না দাবি নিয়ে, কখনো না।
পর্দার আড়াল থেকে সব কথা শুনে লীলার মা লিপি চৌধুরী আফিয়া খুব কাঁদছিল। যার সাথে কথা বলছিল তার গলার আওয়াজটা শোনা যাচ্ছিল না। মানুষটিকে দেখার অনেক চেষ্টা করলেন তিনি, কিন্তু দেখতে পাননি। আফিয়া কথা শেষ করে কাঁদতে কাঁদতে চলে যায় চৌধুরী বাড়ির দিকে। তারপর আর কখনো তাকে দেখা যায়নি। ছোটবেলায় লীলাকে অনেক আদর করতো আফিয়া। যখনই আসত তখনই সবার আগে লীলার ঘরে যেত। লীলায় আফিয়ার অনেক ভক্ত ছিল। আফিয়া আদর করে লীলাকে বাবাজি বলে থাকত। অনেক ছোটবেলার কথা, তাই খুব একটা স্পষ্ট মনে নেই লীলার। মায়ের কথা শুনে একটু একটু আবছা স্মৃতি ভেসে ওঠে লীলার চোখে।
আজ এত বছর পর আমি ওনাকে এভাবে দেখলাম কি করে?
কোথায় দেখেছিস?
থানা থেকে ফেরার সময় হঠাৎ মনে এলো কেউ আমার নাম ধরে ডাকছে। তারপর জানালা দিয়ে তাকাতেই দেখতে পাই একটা মহিলাকে, পরনে লাল শাড়ি, অনেক লম্বা চুল, কপালে বড় লাল টিপ, আর তার তার চোখগুলো অনেক সুন্দর, যেন অন্ধকারের মধ্যে ওই চোখগুলো জ্বলজ্বল করছিল। আমার তাকে কেন জানি খুব চেনা চেনা লাগছিল। মনে হচ্ছিল উনি আমার খুব আপন, কিন্তু কিছুতেই মনে করতে পারছিলাম না কে।
তোকে অনেক আদর করতো জানিস, অনেক ভালো ছিল।
তার কি আর কোনো খবর পাওনি?
না, তারপর থেকে তাকে আর কেউ দেখেনি। অনেকে বলে সে নাকি হারিয়ে গেছে, অনেক দূরে চলে গেছে।
কিন্তু এত বছর পরে আমি কেনই বা তাকে এভাবে দেখব?
আমার ভীষণ ভয় করছে বাবা।
ব্যাপারটা ভয়ের না মা, ব্যাপারটা অনেক বেশি অদ্ভুত।
এত বছর পর ওর কথা শুনে আমার খুব ভয় করছে। আমার মনে হয় ও তোর কোনো ক্ষতি করে দেবে।
মা, তুমি নিজেই তো বললে উনি আমাকে খুব আদর করতেন, তাহলে উনি কিভাবে আমার ক্ষতি করবে বলো?
তাহলে এত বছর পর ও কি চায়?
হয়তো তার কিছু বলার আছে, সে হয়তো অনেক কিছু বলতে চায় আমাদের।
না, তুই সাবধানে থাকিস বাবা, আমি কাউকে বিশ্বাস করি না রে। দুনিয়াতে কেউ বিশ্বাসযোগ্য না, কেউ না।
সমস্যা যেন বেড়েই চলেছে। নীলয় বুঝে উঠতে পারছে না তার ঠিক কি করা উচিত। এদিকে এসব কথা তামান্নাকে বলবে না বলে ঠিক করেছিল। কয়েকদিনের ঘটনা নিয়ে বেশ ভয়ের মধ্যে আছে। এসব বলে আর ওর ভয় বাড়িয়ে দিতে চায় না নীলয়। নীলয় মাথায় খুঁজছে অন্য কথা। এত বছর পর কিসের জন্য আবার ফিরে এসেছেন আফিয়া বাইরে? কি বলতে চায় সে? তাকে বেশি স্বাভাবিক বলে মনে হচ্ছিল না। নীলয় খুব চিন্তায় পড়ে যায়। যদিও তাসি কাউকে বুঝতে দেয় না, কিন্তু ভেতরে ভেতরে সে অনুভব করতে থাকে এক অজানা বিপদের সংকেত। যেভাবেই হোক সব কিছু জানতে হবে তাকে। এ ব্যাপারে কে সাহায্য করবে তাকে? হ্যাঁ, একজনই আছে যে তাকে সাহায্য করতে পারে, আর সে হলো আকাশ। পরদিন সকালে আকাশকে বাসে ডেকে পাঠান তিনি। তারপর ধীরে ধীরে সব খুলে বলতে থাকে।
স্যার, আপনি যে খুব ঝামেলার মধ্যে আছেন বুঝতে পারছি। ঝামেলা ঠিক না, ব্যাপারটা একটু অন্যরকম। আবার কিছু হয়েছে স্যার? হ্যাঁ, অনেক কিছুই হয়েছে। আসলে তামান্নার কোনো সমস্যাই নেই। আমরা যে ভেবেছিলাম ওর মানসিক সমস্যা আছে তা আসলে ভুল ভেবেছিলাম। ও একদম নর্মালি আছে। তাহলে এত কিছু কিভাবে হলো? এটাই এখন প্রশ্ন আকাশ। এত কিছু তাহলে কে করছে? আমার কিন্তু অনেক আগে থেকেই এমনটা মনে হচ্ছিল স্যার। ভাবি হয়তো অন্য কোনো কারণে এমন করছিল। ব্যাপারটা আমার কাছেও মনে হচ্ছিল, কিন্তু ওর আচরণ এত খারাপ হয়ে গিয়েছিল যে। যাই হোক, যা বলছিলাম তোমাকে, গতকাল তোমার সাথে কথা বলে থানা থেকে বের হলাম না, বের হয়ে গাড়িতে উঠে বাসা আসার পথে হঠাৎ শুনলাম কে যেন আমার নাম ধরে ডাকছে রাস্তায় এত রাতে। হ্যাঁ, আরো বেশি অবাক করার কথা কি জানো, তিনি একজন মহিলা। আপনি চিনতেন তাকে? না, আবার চিনতাম না বললেও ভুল হবে। তারপর কথা বলেছেন? না, আমি খেয়াল করতেই দেখলাম উনি আমাকে দেখে হাসি দিলেন। ঠিক চিনতে পারছিলেন না দেখে গাড়ি থামায়নি। পরে যখন গাড়ি থামানোর কথা মাথায় এসেছে তখন তাকিয়ে দেখি উনি ওখানে নেই। স্যার, পরে কি চিনতে পেরেছেন তাকে? হ্যাঁ, বাসায় এসে মাকে জিজ্ঞেস করেছিলাম। মা বললেন উনি অনেক বছর আগে আমাদের বাড়িতে থাকতেন, কোনো কারণে চলে গেছেন আর কখনো ফিরে আসেননি। আমাকে নাকি অনেক আদর করতেন। অদ্ভুত, এতদিন পরে হঠাৎ করে কিভাবে এলেন? আর আপনাকে এবার চিনলেন কিভাবে? এমন অনেক প্রশ্ন আমারও মাথায় ঘুরছে আকাশ, কিন্তু সেগুলোর উত্তর আমারও জানা নেই। বাট বাসায় যা হচ্ছে তার সাথে কি ওনার কোনো যোগসূত্র আছে? এটা তো আমি ভেবে দেখিনি। উনি হয়তো কিছু বলতে চান আপনাকে। হ্যাঁ, আমার কি মনে হয় জানো, ওনার যদি কিছু বলারই থাকে তবে উনি আবারও আসবেন আমার সাথে দেখা করতে। কোনো দরকার হলে জানাবেন স্যার, আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব। হ্যাঁ, তা তো বলবই। আচ্ছা চলো বের হই, অনেক কাজ আছে।
গল্পের দ্বিতীয় পর্ব শেষ হয়ে গেল। অপেক্ষা এখন গল্পের শেষ পর্বের, অর্থাৎ যেখানে হবে রহস্যের উন্মোচন। আপনি শুনছেন কুয়াশা, এবিসি রেডিও 89.2 এফএম-এ। আমি নাচি আপনার সাথে গল্প শেষ করে আবার ফিরছি। সঙ্গে থাকবেন কোথাও যাবেন না। বাসা থেকে বেরিয়ে গেলে নীলয় এবং আকাশ, তাহলে কেউ জানতেন না যে তাদের সব কথা দরজার আড়াল থেকে দাঁড়িয়ে কেউ শুনছিল। এদিকে অন্য ঘরে তামান্না আবারও কথা বলছে সেই মহিলার সাথে।
আমি আগে ভাবতাম আমি হয়তো পাগল হয়ে গিয়েছি।
তুমি পাগল হবে কেন তামান্না?
জানি না, কিন্তু আগে আমার তাই মনে হতো।
এখন মনে হয় না?
না, এখন আর মনে হয় না।
কেন?
কারণ আমি জানি আমার কিচ্ছু হয়নি।
কিভাবে জানো? কেউ বলেছে?
হ্যাঁ, নীলয় বলেছে।
তুমি আগে নিজেকে পাগল কেন ভাবতে?
আমি আমি বিশ্বাস করতাম অতৃপ্ত আত্মা বলে কিছু নেই। যখন থেকে আপনাকে দেখা শুরু করলাম তখন থেকে ভাবতাম আমি হয়তো পাগল হয়ে গিয়েছি।
তুমি কিভাবে জানো আমি অতৃপ্ত আত্মা?
এছাড়া তো আর কিছুই না। তাহলে তো আমি ছাড়া বাকিরাও আপনাকে দেখতে পেত।
তোমার আমাকে ভয় লাগে না?
না, আগে লাগত, কিন্তু এখন আর লাগে না। কারণ আমি বুঝে গেছি আপনি আমার কোনো ক্ষতি করবেন না।
তোমাকে একটা কথা বলি, তোমার ভালোর জন্য বলছি।
হ্যাঁ বলেন, কি কথা?
তোমার শাশুড়ি মার কাছ থেকে দূরে থেকো।
মানে? বুঝলাম না, কেন?
তোমার ভালোর জন্য বলছি।
কিন্তু কেন? উনি তো অনেক ভালো। আপনি কখনই কোনো কথা পরিষ্কার করে বলেন না।
পরিষ্কার করে বললে তুমি তা সহ্য করতে পারবে না।
আপনি কে সেটাই তো আপনি আমাকে এতদিনও বলেননি।
আমি কে সেটা তোমার শাশুড়িকে জিজ্ঞেস করে দেখো। সে খুব ভালো করে চেনে আমাকে, তার চেয়ে ভালো করে কেউ চেনে না।
আপনার সাথে আমি কথা বলে দেখে আমাকে সবাই পাগল ভাবে, জানেন আপনি?
যদি তোমার শাশুড়ি তোমাকে পাগল বানানোর চেষ্টা না করে।
কি বলছেন আপনি এসব? আপনি জানেন উনি আমাকে কত আদর করেন? উনি আমাকে এই বাড়ির বউ করে এনেছেন। আমি কিছুই বুঝতে পারছি না। আমাকে বলে যান।
এবার ও কথা শেষ না করে চলে গেলেন মহিলাটি। কি বলতে চান তিনি? তা মানুষকে অনেক স্নেহ করে তার শাশুড়ি লিপি চৌধুরী। তিনি কিভাবে ও ক্ষতি চাইবেন? কেন এসব কথা বলে গেলেন মহিলাটি? মাথা কাজ করছে না তামাটা। আর মহিলাদের স্বপ্নের কথা বলে গেলেন, তা তো সত্যি, কিন্তু এই কথা তিনি জানলেন কিভাবে? না, তামান্না আর ভাবতে পারছে না, সব ভুলে যেতে চায়। সংসারে কোনো অশান্তির কথা সে মাথায় আনতে চায়। কিন্তু তামান্না জানতো না যে কত বড় ধাক্কা অপেক্ষা করছে তার জন্য। ঘরে লাইট অফ করে বসে আছেন লিপি চৌধুরী। এক মনে কি যেন ভেবেই চলেছেন তিনি। কপালের মাঝ বরাবর একটা চিন্তা রেখা স্পষ্ট হয়ে ফুটে উঠেছে তার। ঠিক এমন সময়
কেন এসেছ?
নতুন করে কিছু যাওয়ার আছে নাকি আমার?
তাহলে কেন এসেছ?
তোমাকে সাবধান করতে এসেছি। সাবধান? সাবধানটা ঠিক সাবধান হবে না। আমি আসলে বলতে চাই তুমি তৈরি থেকো। বাড়ির বউকে আমি ভয় দেখাতে পারি নাকি? আমার এত সাহস আছে নাকি? আমি শুধু তোমাকে মনে করিয়ে দিলাম,
ছেলের কোনো ক্ষতি করো না।
সেটা করার হলে আরো অনেক আগেই করে ফেলতাম দিদি। আমার উদ্দেশ্য এতটাও খারাপ না।
আমার ক্ষতি করাটাই তো তোমার প্রধান কাজ।
ক্ষতি? ক্ষতি শব্দটা তোমার মুখে ঠিক মানায় না। ক্ষতির কথা বলে আমাকে লজ্জা দিন মনে হয়েছে। তোমার মতো মানুষের মুখে কথা শুনলে আমার খুব ঘৃণা লাগে।
তুমি আমার স্বামীকেও মেরে ফেলেছ।
কেন মেরেছি তোমার স্বামীকে? আমি বলো, চুপ করে আছো কেন, বলে ফেলো।
হ্যাঁ, তোমার সাথে আমরা খারাপ করেছি তা মানলাম, কিন্তু এছাড়া কিছু করার ছিল না আমাদের।
আসলে কি কিছু করার ছিল না?
দেখো আফিয়া,
থাক, তোমার কথা শুনে আমার সময় নষ্ট করার মতো সময় এবং ইচ্ছে কোনোটাই নেই।
তুমি প্লিজ আমার ছেলেটার কিছু করো না। তুমি যা চাও আমি তাই করবো।
এই তো, এবার তুমি ভালো মানুষের মতো কথা বললে। আমি আবার কোনো কিছুতে বেশি জোর করতে পারি না। যাই হোক, আমি এখন যাই।
পরশুরাত 12:01 কি হবে ওদি? বারবার কিসের জন্য মৃতকে তৈরি থাকতে বলে গেল আফিয়া? বারবার কোন ক্ষতির কথা বলেছিল আফিয়া? কি হয়েছিল তার সাথে? এই প্রশ্নের উত্তর দিতে পারবে শুধু লিপি চৌধুরী। আফিয়া রাতটা কথা শেষ করে চলে যায়। এক ঠায় দাঁড়িয়ে থাকে লিপি চৌধুরী। তিনি এখন বুঝতে পারছেন 23 বছর আগে তিনি ঠিক কত বড় ভুল করেছেন। তিনি এখন চাইলেও সব কিছু ঠিক করতে পারবেন। প্রকৃতি বোধ হয় এভাবেই প্রতিশোধ নেয়। সবকিছুর ফল অনেকদিন মানুষকে ভোগ করতে হয়। কেউ কখনো পার পেয়ে যেতে পারে না। কেউ হয়তো আগে ফলাফল পায়, কেউ বা পরে, কিন্তু একদিন না একদিন সবাই তার কর্মফল ভোগ করে। যেভাবে করেছে নিলয়ের বড় বাবা, নিলয়ের দাদা এবং নিলয়ের বাবা, এবার নিলয়ের মায়ের বাবা। আজ থেকে 23 বছর আগে যে পাত্রাস তারা করেছে, এবার তার ফল পাওয়ার পালা। কতটা ভয়ঙ্কর ফলাফল অপেক্ষা করছে তার জন্যে, সে প্রশ্নের উত্তর সময় বলে দিবে।
সত্যি বলবো?
কেন, তুই কি এমনি আমাকে মিথ্যা বলিস?
না মা, সত্যি বলতে কমেনি, বড় আরো অনেক বেড়েছে।
চিন্তা করিস না বাবা, ঠিক হয়ে যাবে, খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে।
কি হয়েছে বলো তো মা, হঠাৎ এই কথা বললে যে?
বলছি কারণ আমি জানি, তাই বেশি চিন্তা করার কিছু নেই। পৃথিবীতে সব কিছুরই সমাধান রয়েছে।
এই কথাটা যে তুমি বুঝতে পেরেছো তা দেখে আমার খুব ভালো লাগছে মা। আমি তো বিশ্বাসই করতে পারছি না তুমি এগুলো বলছো। গতকালও তুমি এই ব্যাপারটা নিয়ে সবচেয়ে বেশি চিন্তায় ছিলে।
রাত হয়ে গিয়েছে বাবা, যা
তামান্না তোমাকে নিয়ে খুব চিন্তা করায় জানো। ওকে গিয়ে তোমার কথা বলি, তাহলেও ও নিজে একটু মনে জোর পাবে।
ঘর থেকে বেরিয়ে যাওয়ার সময় পেছনে ফিরে নিলাম। মাকে দেখে আজকে মনের মধ্যে এক ধরনের শান্তি কাজ করছে। আমি কখনো মার আমার মনের জোর দেখিনি। সারা জীবন মাকে যেমন দেখতে চেয়েছিল নীলা, আজ তার সেই ইচ্ছা পূরণ হয়েছে। অবশ্য আজকে মায়ের কথা শুনে বেশ অবাকই হয়েছে দিলা। হঠাৎ করে মায়ের মুখে এমন কথা সে শুনবে তাকে ঠিক ভাবতেও পারেনি। নিজের ঘরে ঢুকে অবাক হয়ে যায় নীলা। তামান্না চুপ করে বসে আছে। সাধারণত তামান্না তো চুপচাপ থাকে না।
তামান্না?
বলো।
মন খারাপ?
না, এমনি।
এই শোনো না, আজকে তোমাকে একটা কথা বলবো। মা কি বলছিল জানো?
না, বলো।
মা আমাকে বলছিল একদমই ভয় না পেতে, সবকিছুরই একটা সমাধান আছে। এই কি হয়েছে বলো তো।
আচ্ছা, তুমি কি জানো আমাদের কাজের মেয়ে শেফালি আমাদের সবার উপর চোখ রাখে, আড়ালে দাঁড়িয়ে সবার কথা শুনে।
না না তো, এমন করে না কেউ?
হ্যাঁ, ওকে এগুলো কে করায় জানো?
না,
ও কোনো সাধারণ মেয়ে না।
কি বলো এসব?
হ্যাঁ, ও কালো জাদু জানে।
তুমি বুঝতে পারছো কি বলছো? কিভাবে জানো এসব?
ওকে কে বাড়িতে এনেছে জানো?
কে?
তোমার মা।
প্লিজ, তুমি এসব উল্টো পাল্টা বলো না। আমি অনেকক্ষণ চেষ্টা করে মুড ঠিক করেছি।
তুমি আমাকে জিজ্ঞেস করেছো, আমি কিন্তু বলতে চাইনি। যাই হোক, শুয়ে পড়ো, রাত হয়েছে।
না হলে মন মেজাজ খারাপ হয়ে যাবে।
তামান্নার কথা বিশ্বাস করে না নিলয়। মা কখনো এমন করতেই পারে না, মাকে অনেক ভালো করে চিনি। তামান্নার হঠাৎ করে কি হলো? ও তো এসব মনারবেই না। কি হলো হঠাৎ করে? সব কিছু জট পাকিয়ে যাচ্ছে। নীলায় আর ভাবতে চায় না এসব। একসময় নীলায় ঘুমিয়ে পড়ে। এখন সে আপাতত চিন্তা মুক্ত। ঠিক দুদিন পরের কথা, ইন্সপেক্টর নীলার বাসায় অনেক মানুষ জটলা পাকিয়ে আছে। দূর থেকে দেখে বোঝা যাচ্ছে ওই বাসায় কোনো ঝামেলা হয়েছে। চৌধুরী বাড়ির বউ অর্থাৎ নীলার মা মারা গেছে। সকালবেলা তাকে ঘরে ডাকতে গিয়ে তার মৃতদেহ দেখতে পায় নীলয়। খাটের উপর পড়েছিল তার নিথর দেহ, তার মুখ থেকে দীপ বেরিয়েছিল। মায়ের বিদ্যুতের শোকে পাথর হয়ে গেছে নীলয়। এইভাবে মা তাকে ছেড়ে চলে যাবে তা সে ভাবতেও পারে। মায়ের দাফন শেষ করে বাসায় আসে নীলয় এবং তামান্না। বাসায় ঢুকতেই দেখে শেফালি হাতে একটা ডায়েরি নিয়ে দাঁড়িয়ে আছে।
এটা নেন।
কি এটা?
আপনার মায়ের ডায়েরি, উনি এটা আপনাকে দিতে বলে গেছেন।
তাও
ওটা পরে দেখো, আগে ফ্রেশ হয়ে নাও, তোমার রেস্ট নিতে হবে।
মাকে এই ডায়েরিটা আমি গিফট করেছিলাম জানো, দেখি কি লিখেছে এটাই।
আমাকে দাও, আমি পড়ি।
নাও
ডায়েরি খুলে পড়তে থাকি। তামান্না পড়তে পড়তে এক পথে চুপ হয়ে যায়। সে নিজের চোখকে বিশ্বাস করতে পারে না। সে কি ঠিক পড়ছে? কিছু না বুঝেই ডায়েরিটা দিয়ে দেয় নীলয়ের হাতে। নীলয় পড়তে থাকে প্রথম থেকে। ডায়েরিতে লেখা ছিল,
নীলয় তোকে আজ অনেক কিছু বলার আছে আমার। অনেকদিন ধরে এমন একটা দিন আসবে বলে ভয় করেছিলাম। তোকে আগে কখনো এসব বলিনি, কারণ তুই এসব শুনলে আমার ভুল বুঝবি। কিন্তু আজকে আমার আর কোনো ভয় নেই। আজ আমি সব সত্যি স্বীকার করব। তোকে যে আফিয়ার কথা বলেছিলাম, সে ছিল তোর দাদার বিয়ে করার স্ত্রী। তোর দাদা গোপনে তাকে বিয়ে করেছিল। এটা জানার পরে অনেক বেশি রেগে যান তোর বড় বাবা আর তোর বাবা। ব্যাপারটা ধামা চাপা দেওয়ার জন্য একদিন তারা ডেকে পাঠান আফিয়াকে। সেদিন যখন আফিয়া বলে যে সে মা হতে চলেছে, তখন আমাদের সবার মাথার উপরে আকাশ ভেঙে পড়ে। আমাদের তো বাচ্চাকে নষ্ট করে ফেলতে বলি। সে ওই দিন রাগারাগি করে চলে যায়। হয়তো সে আর কখনোই ফিরে আসতো না, কিন্তু তবুও আমরা কোনো ঝামেলা রাখবো না ঠিক করে ওকে ডেকে পাঠাই। এই ব্যাপারটা ভালো কেউ জানত না, শুধু জানতাম আমি, তোর বাবা, তোর দাদা এবং তোর বাবা। ওকে ওকে অনেক বোঝায়, কিন্তু যখন দেখি ও আর বোঝার পাচ্ছি নয়, তখন আর উপায় দেখি না। কলেজ
ও অনেক কাকুতি মিনতি করেছিল আমাদের কাছে, কিন্তু আমরা ছাড়িনি ওকে।
ওকে মেরে ফেলার পর অনেক বছর আমরা বেশ শান্তিতেই ছিলাম, ওর কথা একটা সময় ভুলেই যাই আমরা। কিন্তু একদিন হঠাৎ কি যেন হয় আমি বুঝতে পারি না, বুঝতে পারি আমি নিজেকে নিজে নিয়ন্ত্রণ করতে পারছি না, আমাকে অন্য কেউ নিয়ন্ত্রণ করছে। সবকিছু বুঝে ওঠার আগেই আমি চলে যাই তোর দাদার ঘরে, গলা টিপে মেরে ফেলি তাকে। এভাবে মেরে ফেলি তোর বড় বাবা কেউ। কিন্তু আমি অনেক পরে বুঝতে পারি কাজগুলো আমি করেছি, আমি করেছি বললে ভুল হবে, আমাকে দিয়ে করিয়েছে আফিয়ার আত্মা। একে একে পরিবারের সবাই আলাদা হয়ে যেতে থাকে, আমি কি করবো বুঝতে পারি না। খুঁজে বের করি শেফালিকে, ভেবেছিলাম ও হয়তো কিছু করতে পারবে, কিন্তু ব্ল্যাক ম্যাজিক করেও বশ করতে পারি না আফিয়ার আত্মাকে।
আমি তোমাকে বলেছিলাম না নীলয়, তুমি তখন আমাকে বিশ্বাস করোনি।
আফিয়া তোর কোনো ক্ষতি করবে না তা আমি জানতাম, সবাই সবার শাস্তি পেয়েছে, আমি বাকি ছিলাম। বাবা আমাকে বলেছে ও আমাকে নিয়ে যাবে, আমি আর আপত্তি করিনি। সবাইকে এই কর্মস্থল পেতে হয় বাবা, ভালো থাকিস না আমাকে।
ডায়েরি পড়া শেষ করে চোখের পানি মুছে দিল। আসলে প্রকৃতি সব কিছু প্রতি শুকিয়ে দেয়, এই পৃথিবীতেই সব সমস্যার সমাধান রয়েছে।
শেষ হয়ে গেল আজকের বর্ষার গল্প। গল্পটির নাম ছিল প্রতিশোধ, লিখেছেন ফাতেমা কাইমি, নাট্যাংশ পরিচালনা ছিলেন সাকি ফারজানা এবং সাউন্ডে ছিলেন খন্দকার আলী। আর জানিয়ে দেব তাদের নামগুলো যারা আজকের বর্ষে অভিনয় করেছেন। নীলয় চৌধুরীর চরিত্রে অভিনয় করেছেন নাফিস, আকাশের চরিত্রে অভিনয় করেছেন রেহান, তামানের চরিত্রে জেসিয়া, লিপির চরিত্রে ছিলেন সাকি, আফিয়ার চরিত্রে ছিলেন প্রিয়ন্তি এবং শেফালের চরিত্রে অভিনয় করেছেন কাইনি। এই ছিল আজকের কুয়াশা কলাকুশলীদের নাম। আগামী সপ্তাহে আবার ঠিক একই সময় হাজির হচ্ছি কুয়াশা এক্সপ্রেস এবং কুয়াশা দিয়ে। আপনাদের কাছে আমি শর্মি আজকের মতো বিদায় নিচ্ছি, শুভরাত্রি সবাইকে।
Exclusively on FusionBD.com.